নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি প্রোগ্রাম এখনই সময় নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানেও আমাদের সাথে নাতখা ইসলাম ভাই আছেন, হামদে বাড়ি তালা নাতে রসুল মকবুল সাল্লাহ আলি সাল্লাম, এবং বিভিন্ন কালাম আপনাদেরকে শোনাবো। আর মোবালিকে দাওয়াত ইসলামীও আমাদের সাথে রয়েছেন, নাইমুল হায়দার ভাই আছেন, এবং আমাদের সাথে মাইনুদ্দিন ভাই আছেন, আর ফজলে রাব্বি ভাইও আছেন। আমরা এক এক করে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে ইনশা আল্লাহ তাবারক তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনাও শুনব ইনশা আল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা আমরা প্রায় অনুষ্ঠানে শুনে থাকি, মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনে থাকি। একটি হাদিসে পাক নকল করা হয়েছে যা মাকতাবতুল মদিনার কিতাব সিরাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বর্ণিত করা হয়েছে, অর্থাৎ এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে দৈনিক হাজার বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির জন্য এতই সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি যে ব্যক্তি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান আমাদের উচিত আমরা যেন প্রতিদিন কি 1000 বার, 2000 বার, 5000 বারও পড়তে পারি আমরা, আমাদের হাতে এত সময় আছে, তবে আমরা আমল নিয়মিত করার জন্য 1000 বারের নিয়ত করে নিতে পারি, কমপক্ষে 313 বারের নিয়ত করে নিতে পারি। প্রতিদিন যেন একটা পরিসংখ্যা আমরা নির্ধারণ করে নেই, এই সংখ্যা অনুযায়ী আমি দুরূদ শরীফ পাঠ করব, তবে কন্টিনিউ যেন আমরা করতে থাকি, আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি বিষয় জানাবো, এরপর ইনশাল্লাহ তালা জুনেদ ভাই থেকে কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ তালা। প্রতিটা মানুষের মধ্যে রাগ নামের যে এক বেদি, সেটা সব মানুষের মধ্যেই আছে, কম আর বেশি, হঠাৎ এবং ধীরে ধীরে। রাগের আবার অনেকগুলো কোয়ালিটি আছে, কারো রাগ হঠাৎ চলে আসে, ওই ব্যক্তি নিজেই বলে জানি না কেন জানি হয় এমন হঠাৎ রাগ চলে আসে। আবার কারো রাগ হয় জমানো রাগ, হঠাৎ রাগ যাদের আপনি বুঝতেও পারবেন না, কথা বলছেন বলতেছেন হঠাৎ করে সে রেগে যাবে। আর যাদের জমানো রাগ, তারাও কিন্তু আবার বলে যে আমার রাগ এত সহজে যায় না, আমি ধীরে 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 প্রতিশোধ নিতে চাই। তার রাগ জমানো রাগ, আর সে যে রাগ করছে এটাও আপনি বুঝতে পারবেন না, তার মানে আপনার সাথে রাগ করছে না, সে আপনার সাথে বাস মোটামুটি কথা বলে চলে যাবে, কিন্তু ওই রাগ সে জমিয়ে রাখবে ভিতরে। রাগেরও আবার অনেক ধরন রয়েছে, তো এই রাগ নিয়ে আজ আমরা আলোচনা করব। রাগের যে ক্ষতিসমূহ রয়েছে, রাগের কারণে যে ক্ষতি হয়ে থাকে, রাগের কারণে যে লস হয়ে থাকে, বা রাগের কারণে যে প্রবলেমগুলো হয়ে থাকে, এই রাগের ক্ষতি নিয়ে আজকের প্রোগ্রামে আমরা কথা বলবো, আলোচনা করবো ইনশা আল্লাহ তাআলা। আমরা আসি জুনাইদবের কাছ থেকে, জুনাইদবের থেকে অনুষ্ঠান শুরু করতে চাই আজকের, হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপরে মোবাল্লিক থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সুলি আলা রাসূলিনা, সুলি আলা মুহাম্মাদিন, সুলি আলা নবীনা, সুলি আলা মুহাম্মাদিন। আমরা সল্লে আলা মুহাম্মাদিন, সল্লে آلہ کریم مینا صلی آلہ محمد گلیوں میں گھوم گھوم کر گلیوں میں گھوم گھوم کر کھا کے مدینہ چوم کر آنکھوں سے ہم لگائیں گے آج نہیں تو کل سہی صلی علی رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ توب و طور مصطفیٰ اسلام پہ لو پی دھرا توب و طور مصطفیٰ اسلام پہ لو پی دھرا بولو دھرم ہنہرا لا الہ الا اللہ بولو حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে হা আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোন পড়লেন যখন প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ওমর তখন প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো হরবি রব ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি প্রিয় বিলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি তিন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত শুনতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله أمر نبي جار غلام أتي موحن قادر شان غوث آزم حقنا تني حقنا أحمد رزا خان أمر نبي جار غلام أتي موحن قادر شان غوث آزم حقنا تني حقنا أحمد মনে পড়ে কি সেই কথা মনে পড়ে কি সেই কথা নব্বই লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা নব্বই লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ রাব্বি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা জুনায়েদ ভাই থেকে কালাম শুনছিলাম আর এই কালামের অনুরোধ প্রায় সময় কিন্তু আপনাদের এসে থাকে আজকে অনুরোধ ছাড়াই জুনায়েদ ভাই আপনাদেরকে শুনিয়েছে আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা খুবই চমৎকার একটি বিষয় প্রতিটা মানুষের ছোট ব্যক্তি হোক আর বড় ব্যক্তি হোক কর্মচারী হোক আর মালিক হোক সবার জন্যই কিন্তু রাগের ক্ষতিটা আমাদের জানা দরকার হয়তো বা ছোটরা এটাকে নিতে পারবে না বা ছোটরা বুঝবে না কিন্তু বড় যারা আমরা আছি আমরা তো বুঝতে পারবো যে রাগের কি ক্ষতি রয়েছে আল্লাহ তাবারক তাআলা রাগের ব্যাপারে কি ইরশাদ করেছেন এবং হাদিসে পাকের মধ্যে কি এসেছে আমাদের সাথে যেহেতু মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন আমরা শুরু করি ফজলে রাব্বি ভাই থেকে আজকের বিষয় নিয়ে কিছু আলোচনা তার থেকে আমরা শুনি রাগের ক্ষতি ফজলে রাব্বি ভাই কেমন আছেন
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ আজকের বিষয় শুনে নিয়েছেন রাগের ক্ষতি যদি আমরা ঘরে বাহিরে সমাজে দেশে যে কাজগুলো দেখি ক্ষতিকারক এর বেশির কাজগুলোই কিন্তু হয় রাগ থেকে রাগের মাথায় ঘরের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় রাগের মাথায় সমাজ আলাদা হয়ে যায় রাগের মাথায় রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো প্রবলেম চলে আসে রাগের মাথায় বাস বলে দিলাম মুখ দিয়ে তো আমার অধীনস্থ যারা আছে তারা সমাধান করে দিল এটা রাগের মাথায় হয়ে যায় রাগের যে ক্ষতিগুলো রয়েছে কিছু যদি আলোচনা করতেন
বিসমিল্লাহির রহমানির রহিম জি আপনি ঠিক বলেছেন রাগ এমন একটি জিনিস যে আমরা দেখি এই যতই ঝগড়া লড়াই তারপরে মানে যাই হয় বেশিরভাগ কারণ থাকে রাগ, এর পিছে কিন্তু বেশিরভাগ কারণ থাকে রাগ। তো ইনশাল্লাহ আমি এর ব্যাপারেও কথা হবে, এই ক্ষতি সম্পর্কেও। সর্বপ্রথম এটা জেনে নেই যে আল্লাহ তাআলা কোরআনে পাকে এর ব্যাপারে কী ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরায়ে আলে ইমরান
জি
আয়াত নং 134 আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাঈ ওয়াদ দরাঈ ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, ওই সব লোক যারা আল্লাহর পথে ব্যয় করে
জি
সুখে ও দুঃখে এবং ক্রোধ সংবরণকারীরা
জি
রাগ সংবরণকারীরা রাগ দমনকারীরা এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা, এসব ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন। অর্থাৎ এক তো হলো যারা সুখে এবং দুঃখে আল্লাহর পথে ব্যয় করে, আর একটা ওই ব্যক্তি রাগ চলে এসেছে কিন্তু সে রাগ ইউজ করে নাই, রাগের ব্যবহার খারাপ করে নাই, বরং আল্লাহর জন্য ওই রাগকে দমন করে
নিয়েছে।
আল্লাহ বলেন যে এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন।
সুবহানাল্লাহ।
তো আসলে রাগ তো সবারই চলে আসে, কিন্তু আমরা যদি এই কোরআন এবং হাদিস জানি, কোরআন এবং হাদিসের কথা যদি শুনি, তখন না আমরা জানবো যে আসলে রাগ তো আসবে। বলা হয় যে রাগ সবারই আসে, রাগ আসা এটা খারাপ না, এটা তো স্বভাব মানুষের, এটা আল্লাহ তাআলা এক মানুষের স্বভাবের মধ্যে রেখে দিয়েছেন, রাগ আসবে। কিন্তু ওই রাগ এর মিস ইউজ করা, ওই রাগের ভুল ব্যবহার করা, এটা খারাপ।
জি,
ইমামে গাজালী বলেন যে রাগকে কন্ট্রোল করা এবং এর চিকিৎসা এটা করা অনেক জরুরি, বলেছেন যে ফরজ, কারণ অধিকাংশ মানুষ এই রাগের কারণেই জাহান্নামে যাবে।
আহা,
রাগের কারণে জাহান্নামে যাবে। একটি ঘটনা আরজ করব। বনি ইসরায়েলের এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, তো রাস্তায় তিনি দেখলেন যে একটি বিশাল পাথর খণ্ড হয়ে গিয়েছে এবং তার মাথার দিকে আসছে।
জি,
তো তিনি তৎক্ষণাৎ আল্লাহর জিকির শুরু করে দিলেন, তো ওই পাথরটি সরে গেল। বোঝা গেল যে যখনই কোনো মুসিবত আসে, পেরেশানি আসে, আমরা যেন হাই হুল্লা মানে চিল্লাচিল্লি না করে আমরা যদি আল্লাহ তাআলার জিকির শুরু করে দেই, ওই মুসিবতটা নিজে থেকেই চলে
যাবে।
তো এই বুজুগ আল্লাহ তাআলার জিকির শুরু করে দিলেন, হঠাৎ তার কাছে হিংস্র জন্তু হিংস্র প্রাণীরা আসতে লাগলো, কিন্তু তিনি ভয় পাননি, বরং তিনি আল্লাহ তাআলার জিকির জারি রাখলেন। তখন তিনি নামাজ শুরু করে দিলেন, হঠাৎ তার সামনে একটি সাপ আসলো। যখন তিনি নামাজ শুরু করে দিলেন, তো ওই সাপ তার পায়ে পেঁচিয়ে গেল।
আল্লাহ!
এবং যখন তিনি সাজদায় যাওয়ার ইচ্ছা করলেন, তো সাপটা তার মুখের সামনে চলে আসলো এবং তাকে ভক্ষণ করা মানে ভক্ষণ করার জন্য মুখ খুললো।
হ্যাঁ, করে।
জি, তো ওই আল্লাহর ওয়ালি তাকে ভয় পাননি, বরং সাজদা তাকে সরিয়ে সাজদা করলেন।
সুবহানাল্লাহ।
যখন তিনি নামাজ শেষ করলেন, তো ওই সাপ বলল, ওই সাপ শয়তানের রূপে প্রকাশ পেল এবং বলল যে আমি আপনাকে অনেক ভয় দেখালাম কিন্তু আপনি ভয় পাননি, আমি আপনাকে আর কখন ধোকা দিব না, আমার সাথে বন্ধুত্ব করে নেন।
আচ্ছা,
তো ওই বুজুর্গ বললেন যে আমি কখনোই তোমার সাথে বন্ধুত্ব করব না। তো বললেন ঠিক আছে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, এটা শুনে নিন। তো ওই বুজুর্গ বললেন যে আমাকে তোমার থেকে শোনার কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও। সে বলল তাহলে এটা জেনে নিন যে আমি মানুষকে কিভাবে ধোকা দিয়ে থাকি। তো ওই বুজুর্গ বললেন হ্যাঁ এটা বলে দাও। তো সে বলল যে আমার তিন ধরনের ফাঁদ রয়েছে।
আচ্ছা,
নাম্বার 1 কৃপণতা, নাম্বার 2 রাগ, আর নাম্বার 3 নেশা। এই তিন ধরনের ফাঁদ দিয়ে আমি মানুষদেরকে ধোকা দিই। তো তার মধ্যে একটি রাগ। সে বলল যে যখন কাউকে কৃপণতা দেই, যখন কাউকে কৃপণ করে দেই, তখন তার এই মানে মন মানসিকতা তৈরি হয়ে যায় যে আমার কাছে যা রয়েছে অনেক কম, আমার আরও দরকার,
আরও দরকার।
তো এই জন্য সে তার কাছে যত রয়েছে সে আর দান করে না, ব্যয় করে না, বরং সে মনে করে এটা তো অনেক কম। এভাবে সে যেই মালটা খরচ করার দরকার বা যেই টাকাটা আল্লাহর পথে খরচ করার দরকার সেটাও করে না, এভাবে সে গুনাহগার হয়ে যায়। দ্বিতীয় হলো রাগ। সে বলল যখন রাগ কারো আসে, তো রাগী ব্যক্তি আমার হাতে বলের মতো, আমি তাকে যেখানে ইচ্ছা সেখানে ছুঁড়ে মারি। তো রাগী মানুষকে এটা মানে এটা বোঝা দরকার যে আসলে যখন মানুষের রাগ ওঠে ওই সময় এই রাগটা উপরের দিকে যায়, কিন্তু
জি
মাথার দিকে যায়, আর ওই সময় মানে চিন্তা ভাবনা করার একটা সেন্স যেটা চলে যায়
চলে যায়।
তো ওই সময় মানুষকে মানে এটা আগে থেকেই নিজের মন মানসিকতা তৈরি করার দরকার যে রাগ যখনই আমার আসবে আমি ওই রাগের মাথায় কোনো কিছু করব না। বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো এবং রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু নসিহত করুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন রাগ করিও না। সে আবার বলল আরও কিছু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন রাগ করিও না। সে আবার বলল আরও কিছু, অর্থাৎ সে এটার ছাড়া আরও কিছু নসিহত চাচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই কথা বললেন তৃতীয়বারও রাগ করিও না।
আল্লাহ আল্লাহ,
কারণ কি হয়তো সে ব্যক্তি রাগই ছিল,
আল্লাহ নবী তো জানতেন।
হ্যাঁ,
আর তার কি দরকার?
জি জি জি, আর এই রাগটা ছেড়ে দেওয়াই তার জন্য কিন্তু ওই সময় সবচেয়ে ভালো আমল ছিল।
জি জি,
এই জন্যই রাগ করতে মানা করেছেন, কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্ত নেয় অধিকাংশ সময় সেটা ভুল হয়।
অধিকাংশ নয়, কবিগণ বলেন কি রাগের 10 সেকেন্ডের মধ্যে, আমি এই কথা অনেকবার দর্শককে বলেছি, সতর্ক করার জন্য আবারও বলছি, রাগের মাথায় 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা আমরা নিয়ে থাকি এটা সম্পূর্ণটাই ভুল সিদ্ধান্ত, কখনোই এটা সঠিক সিদ্ধান্ত হতে পারে না। এরপরে যখন রাগটা আমার ঠান্ডা হয়ে যায়, মাথা ঠান্ডা হয়, তখন আমি ওই ভুলের জন্য ওই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করি। এটা আমাদের আশেপাশে আমরা নিজেরা বা মানুষদেরকে অসংখ্যবার আপনারা দেখেছেন যে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার পরে, রাগের মাথায় বলে দেওয়ার পরে এরপরে সেটা নিয়ে অনুশোচনা করতে হয় যে আমি এই কাজটা কী করলাম। তো রাগ এমন একটা জিনিস আসবে, এটা রাগ আসবে, রাগ আসাটা অসুবিধার না, কিন্তু সে রাগটাকে ভুল কাজে লাগানো, ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল কথাগুলো বলা, ভুল জায়গায় প্রয়োগ করাটা হয়েছে আমাদের জন্য ভুল। এই রাগটা যেন আমরা কন্ট্রোল করতে পারি, কোথায় কখন কিভাবে রাগকে কন্ট্রোল করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে। নাইম ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা নাইম ভাই থেকে শুনি আমরা। জি নাইম
ভাই, রব্বুল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের
ইবাদত করার জন্য।
আর ইবাদত আমরা করি বেশ কম, আমরা চেষ্টা করি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কেউ একটা শপ করলো, দোকান করলো, ইনকাম অনেক, যদি সে তার ব্যয়কে আয় ব্যয়কে যদি সে সমন্বয় না করে, ফলশ্রুতিতে সে দোকান সে শপ অচিরেই অর্থাৎ তার ব্যবসা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ইনকাম তো অনেক, যদি লস বেশি হয়ে যায়, খরচ যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে সে লাভটা চাই পুষিয়ে নিতে পারে না। তো ইবাদত যেমন করাটা আল্লাহ তাআলার বান্দার জন্য উত্তম রয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য, পরকালের শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য, ঠিক তদ্রূপভাবে এমন কিছু গুণা, এমন কিছু মন্দ স্বভাব যেগুলো মানুষের স্বভাবগত হতে পারে কিংবা মানুষের নফস দ্বারা সৃষ্টি হতে পারে, নফসের মাধ্যমে, নফসের তাড়নায় সৃষ্টি হতে পারে, তো এই সমস্ত গুণাগুলো মার্ক করা, সিলেক্ট করা এজন্যই জরুরি যাতে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে না যায়। অনেক সময় আমরা ইবাদত করে ঠিক একটা পাতিলের মধ্যে, মশকের মধ্যে পানি নিলাম, নিচে ছিদ্র করে দিলাম,
ছিদ্র হয়ে গেল,
তাহলে এদিকে পানি ঢালতে রইলাম আর নিচে দিয়ে পানি
পানি পড়তেছে,
চলে যাচ্ছে, তাহলে পাত্রের মধ্যে আর কিছু থাকলো না। তো আমাদের খেয়াল করতে হবে ওই সমস্ত রোগ সম্পর্কে, এগুলো মার্ক করা, এবং ওই মার্কৃত মন্দ স্বভাব কিংবা গুণা যদি কারোর মধ্যে প্রকাশ পায় সেটার জন্য চিকিৎসা করে। তো অনেক ধরনের গুণা আছে, এর মধ্যে একটা গুণা হচ্ছে রাগ, যেটা খুবই ভয়াবহ, যে রাগের বশীভূত হয়ে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের সম্পর্ক ছিন্ন করে, মানুষ মানুষের সাথে একসাথে বসে খাবার পর্যন্ত খায় না, রাগের বশীভূত হয়ে অনেকে ঈমান হারা হয়। তাহলে এত একটা মারাত্মক ভেদি যেটা সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য, এবং শুধু অপরিহার্য নয়, কিতাবের মধ্যে আসছে রাগকে কন্ট্রোল করা, রাগ সম্পর্কে জানা এবং রাগের চিকিৎসা করানো, কিন্তু এটা কিন্তু আবশ্যক, করতেই হবে। তো প্রথমে আমাদের প্রশ্ন আসতে পারে যে রাগটা কি। একটা হচ্ছে মেজাজ, মেজাজের মধ্যে তীক্ষ্ণতা মানুষের চলে আসে যখন নিজের পছন্দের বাইরে কোনো কাজ হয় কিংবা নিজের আয়ত্তের বাইরে কিছু চলে যায়, তখন স্বাভাবিকভাবে মানুষের একজন মানুষ হিসেবে তার রাগ চলে আসে। এবার তাকে রাগটা কন্ট্রোল করতে হবে। আচ্ছা, রাগ প্রয়োগ করা সব জায়গায় কিন্তু আবার গুণা নয়, কিছু এমন বিষয় রয়েছে যে সমস্ত জায়গার মধ্যে রাগও প্রয়োগ করতে হয়। যেমন কোনো যুদ্ধের ময়দানে ইসলামী যুদ্ধ, ধর্মীয় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, সে প্রতিপক্ষকে লড়াই করার জন্য তার মধ্যে যদি রাগ না আসে তাহলে সে কীভাবে সামনে অগ্রসর হবে সেটা আলাদা বিষয়। ইসলামী যুদ্ধ তো আছে, এটা বাদ দিয়ে যদি এমনি স্বাভাবিক চিন্তা করে যে রাগ আমাদের মধ্যে চলে আসে, রাগ আসাটা স্বাভাবিক, কিন্তু যেটা সেটা মিসইউজ হয়ে যায়, যদি খারাপ ব্যবহার হয়ে যায় সেটা গুণাগার হতে পারে, গুণাগার না গুণাগারই হবে। তো এই যে রাগ, রাগটা কি, তে ব্যাপারে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমতুল্লাহ আলাইহি, ইনি মিরাতুল মানাজির মধ্যে ষষ্ঠ খণ্ডের মধ্যে আসছে 655 পৃষ্ঠার মধ্যে, রাগটা কি, রাগ হচ্ছে নফসের ওই উত্তেজনার নাম, নফসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, অন্যদের থেকে প্রতিশোধ নেওয়া কিংবা সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে উৎসাহ জাগায়, নফস থেকে উৎসাহ জাগায়, কি করবে যাতে সম্পর্কটা ছিন্ন হয় কিংবা অপর থেকে প্রতিশোধ নেওয়া হয়। তো এই প্রতিশোধ নেওয়ার জন্য অনেকে কিন্তু সাথে সাথে তৎক্ষণাৎ
জি
সে এই রাগটা প্রয়োগ করে, জবানকে হেফাজত না করার মাধ্যমে, হাতের অর্থাৎ মারধর করে, ঝগড়া ফাসাদের মাধ্যমে, সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে এভাবে করে থাকে। আবার অনেকে এই রাগকে জমিয়ে রেখে, যেটা আপনি ফার্স্টেই বলেছেন, অনেক গুণা সৃষ্টি হয়ে যায়,
সৃষ্টি হয়ে যায়।
যেমন কিছু গুণা এমন রয়েছে, যেমন যদি এবার রাগ একটা গুণা মন্দ আমল, কিন্তু এই রাগতে কিন্তু হিংসার সৃষ্টি হয়,
সৃষ্টি হয়।
যদি এবার রাগ একটা গুণা, এর রাগের বশীভূত হয়ে আমি যার উপর রাগ করছি, অর্থাৎ যখন কেউ কারোর প্রতি রাগ করে, তৃতীয় পার্সন যখন চলে আসে, থার্ড পার্সন, তার সামনে ওই সেকেন্ড পার্সনের নামে গীবত শুরু করে দিই এইভাবে। এরপর দেখা যায় তার সাথে সম্পর্ক ছিন্ন, এরপর দেখা যায় তার প্রতি ঘৃণা পোষণ করা হয়, এরপর যদি আমরা দেখি তার নামে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দেওয়া, তার ব্যাপারে তার সম্মান নষ্ট করা, যেটা তার শান নয়, সে এ কাজের জন্য সে এ ধরনের কাজ করে না, সে কাজটা মানুষকে বলে বানায়, সম্মান নষ্ট করা। এরপর তার ব্যাপারে ছুটো জানা, তাকে নিয়ে হাসি তামাশা করা, টাট্টা বিদ্রুপ করা এবং চক্ষু লজ্জা উঠে যাওয়া। অনেক সময় দেখা যায় একজন ভালো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যাপারে চক্ষু লজ্জা উঠে গেছে, কথা বলার ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে না, কারণ চক্ষু লজ্জা উঠে গেছে, আর তাকে কোনো কেয়ারই করছে না। এভাবে যদি দেখা যায় বড় থেকে বড় ক্ষতি রাগ থেকে সৃষ্টি হয়। সবচাইতে বড় ক্ষতি তো এটাই যে রব্বুল আলামিন কিন্তু নারাজ হয়ে যায়। তো আমরা যদি চাই যে আল্লাহ আমার উপর রাজি থাকুক, আল্লাহ আমার উপর খুশি থাকুক, পরকালীন মুক্তি আমি যদি চাই, তাহলে বলা হচ্ছে রাগ করিও না। আল্লাহ হাবিব আলী সাল্লাহ আসসালাম হাদিসে পাক ফজলুর রাব্বি ভাই শোনা হয়েছে, তিনবার শোনা, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না, রাগ না করলে কি হবে, তোমার জন্য জান্নাত রয়েছে।
সুবহানাল্লাহ।
জান্নাতে যদি যেতে চায় অবশ্যই আমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে, আর দেখতে হবে কি কি বিষয়ে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন সেক্টরে আমরা দৈনন্দিন চলতে ফিরতে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে পারিবারিক বন্ধন আবদ্ধ হয়ে রাগটা কি কি কোন কোন জায়গার মধ্যে সৃষ্টি হচ্ছে, তাহলে ওই সমস্ত রাগকে কন্ট্রোল করার জন্য ওইখান থেকে আমি কিভাবে নিজেকে বেরিয়ে আসতে পারি,
বেরিয়ে আসতে পারি
সেটার উপায় আমাকে বের করতে
বের করতে হবে। রাইট রাইট রাইট। রাগ, বেশিরভাগ রাগ কিন্তু দর্শক শ্রোতা আমাদের বাহিরের চেয়ে ঘরের মধ্যে রাগটা বেশি হয়, নিজের পরিবার পরিজনের সাথে, সন্তানদের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে রাগটা বেশি হয়। আচ্ছা, রাগ বেশি হওয়ার কারণটাও যদি আমরা বলি, জুনেদের কাছে আসবো, কালাম শুনবো, এরপরে মাইনুদ্দিন ভাই আছে, মাইনুদ্দিন ভাই থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। রাগ কিন্তু ওই মানুষের উপরে বেশি হয় যার প্রতি ভালোবাসাটাও বেশি, যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি রাগটাও বেশি হয়। তার কারণ হলো গিয়ে, উদাহরণ যদি দেই, জুনেদ ভাইয়ের প্রতি আমার মহব্বতটা একটু বেশি, জুনেদ ভাইকে বললাম জুনেদ ভাই আজকের প্রোগ্রামে আপনাকে থাকতেই হবে, জুনেদ ভাই বললো আমি পারবো না, আমার আজকে কাজ আছে, তো তখন আমার রাগটা বেশি আসবে, কারণ এত মহব্বত করে লোকটা আমাকে মুখের উপর না করে দিল। অর্থাৎ যার প্রতি ভালোবাসা বেশি, স্নেহ বেশি, মহব্বত বেশি, তো তার প্রতি রাগটাও মানুষ অটোমেটিকলি তাদের চলে আসে। আমার কথা শুনবে না, তার জন্য এত করলাম, সে মানলো না আমার কথাটা, শুনলো না সে আমার কথা, এরকমের হয়ে থাকে। আরেকটা রাগ হলো গিয়ে বিরোধী দল যখন কোনো ভালো কিছু করে, তার কারণ এটা হিংসার মাধ্যমে আসে। রাগ আর রাগের কারণে হিংসা জন্মায়, আর হিংসার কারণে এই সব কাজগুলো করে। বিরোধী দল যদি কোনো ভালো কাজ করে, আচ্ছা যার প্রতি তার রাগ বেশি, সে যদি কোনো ভালো কাজ করে, ভালো নিয়ামত পেয়ে যায়, তখন তার ভিতরটা জ্বলতে থাকে, জ্বলতে থাকে, রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, হ্যাঁ অনেক কিছু করে ফেলে। তো এই রাগগুলো ঘরের মধ্যে বেশি আসে। আচ্ছা, আমাদের রাগ ঘরের মানুষের চাইতে বাহিরের মানুষ বেশি জানে না। আমাদের রাগের ব্যাপারে ঘরের মানুষটাই, মানুষগুলোই বেশি জানে আমার রাগ কেমন। বাহিরের মানুষটা তো জানে না, বাহিরের মানুষ তো এক পলক দেখে আপনাকে বা একটু সময় দেখে আপনাকে, আর আমরা বাহিরে তো রাগ দেখাইও না। তার কারণ হলো গিয়ে ঘরে যে অযথা রাগগুলো দেখাতে পারি, বাহিরে এই অযথা রাগটা দেখাতে পারি না। যদি কখনো এমন হয়ে যায় যে ভুলটা আমার ছিল আর রাগটাও আমি করছি, যেমন ধরেন গিয়ে আমি মোটর সাইকেল নিয়ে বের হলাম, কোনো সাইকেল রিক্সার সাথে লাগিয়ে দিলাম, ভুলটা আমার ছিল, আর ওই অবস্থাতে যদি আমি রেগে যাই তো পাবলিক তখন রাগটা ছুটিয়ে দেবে আমার। হ্যাঁ, রাগ কাকে বলে তখন দেখিয়ে দেবে রোডের মধ্যে। এই কারণে আমরা বাহিরে অতি সহজে রাগও করি না, স্থানকাল পাত্র বুঝে, কিন্তু ঘরের মধ্যে হ্যাঁ থেকে না হয়ে গেলে, না থেকে হ্যাঁ হয়ে গেলে আমাদের রাগটা চলে আসে। তো এই রাগ আমাদেরকে কন্ট্রোল করতে হবে। শুনবো আমরা মাইনুদ্দিন ভাই থেকে একটু পরে, কালাম শুনি জুনিদ ভাই থেকে আগে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মদিনারী
ছে থায় বর্ষণ সদারাম ছে থায় বর্ষণ বরকত পরে ন হওয়া মদিনারী বরকত পরে ন
জুনেদের কালাম শুনে মনে পড়লো গতকালকের রাতের কথাই। এখনই সময় প্রোগ্রাম যখন প্রায় 11:50 দিকে আমাদের কালকে শেষ হয়েছিল, যখন অফিসে বসলাম ঢাকার একজন ইসলামী ভাই, আমি জানতাম না সে দেশে নেই, তো আমি তাকে একটা মেসেজ করছি একটা কাজের ব্যাপারে। তো বললাম যে আমি এখন ফ্রি হয়েছি অনুষ্ঠান থেকে, যদি দুইজনে বসে যেতাম অনলাইনে তো কাজটা শেষ হয়ে যেত অফিসিয়াল একটা কাজের ব্যাপারে। তো উনি বলল, জাকির ভাই আমি সব ডকুমেন্ট আপনাকে পাঠিয়ে দেই, আপনি একটু কাজটা করে নেন, আমি তো এখন হেরেম শরীফে আছি। কেমন একটা ঝাপটা যে লাগে দর্শক,
ওই আল্লাহু আকবার,
যে মাত্র কালকেও তো একসাথেই ছিলাম, হয়তো জানাতে পারেনি, সে ভুলে গেছে বা তাড়াহুড়া করে চলে গেছে। এর আগে একবার আমাকে বলছে সে গতকালকের দিনে, জাকির ভাই আমি সফরে আছি, কিন্তু আমি বুঝতে পারিনি কোন সফরে আছে, ভাবছি বাংলাদেশেই কোনো অন্য কোনো শহরে গেছেন তিনি, কিন্তু ইনি আমাকে বলছে দিনের বেলায় জাকির ভাই আমি একটা সফরে আছি, আমি সফর শেষ হলে আমি আপনাকে রাত্রে কাজটা করবো একসাথে বসে। যখন তাকে আমি রাত্রে নক দিলাম তো তিনি বললেন আমি হেরেম শরীফে আছি। তো আল্লাহ তাবারকতাল্লাহ আমাদের ভাগ্য লিখে দিক, বাস ওই হেরেম শরীফ মদিনাতুল মানোয়ারায় হাজিরি উপস্থিতি হওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, আমরা কিছু মাদানী ফুল মাইনুদ্দিন ভাই থেকে শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি মাইনুদ্দিন ভাই,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি জাকির ভাই, আমরা শ্রবণ করছিলাম রাগের বিষয়, যে রাগের ক্ষতি কী রয়েছে।
জি
মাশাআল্লাহ, ইতিপূর্বে আমরা রাগের সংজ্ঞা এবং রাগের অনেকগুলো ক্ষতির দিকই শুনেছি। আসলে রাগ এমন একটি শব্দ যেটা দুটি বর্ণের হয়ে যায়, যে রাগ না, কিন্তু এর ব্যাপকতা এত বিশাল
যে
যেটা যদি আমরা, আপনি যেটা ইতিপূর্বে আমরা শ্রবণও করেছি, যে অনেকগুলো বিষয় একসাথে হয়ে যায় রাগের কারণে। যদি রাগ শুরু হয় ব্যক্তি থেকে, যে একজন ব্যক্তি রাগ করেছে, কিন্তু এই রাগের ক্ষোভ, এর বহিঃপ্রকাশটা কিন্তু পরিবার, সমাজ, অনেক সময় রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, যে এই রাগের কারণে।
জি
আমরা অনেক সময় দেখে থাকি। তো যেটা বল জাকির ভাই, আপনি বলছিলেন যে রাগটা কিন্তু পারিবারিক বা পরিবারেই বেশি উপলব্ধি হয়ে থাকে বা পরিবারের মানুষগুলি বেশি জানে। আসলে যেহেতু আমরা পারিবারিকভাবেই বেশি থাকি, বেশি সময় আমার পরিবারের মধ্যে স্পেন্ড হয়, ব্যয় হয়, তো অবশ্যই আমার রাগের আমার যে বিষয়গুলো হয়তো পরিবারের মানুষই স্বাভাবিকভাবে বেশি জানে, ভালো জানবে। কিন্তু অনেক সময় রাগ এমন একটি অবস্থায় গিয়ে পৌঁছায় যে এই পরিবারের মানুষগুলোকে একটা সময় ছিন্ন করে দেয়, আলাদা করে ফেলে। হতে পারে যে বাবা রাগ করেছে, সে সন্তানকে আলাদা করে দিয়েছে, সন্তান রাগ করেছে, বাবা মাকে একেবারে আলাদা করে নিয়েছে, মানে বাবা মাকে আর খবর নিচ্ছে না। এই রাগের কারণে যেটা অনেক সময় আমাদের জন্য নাজায়েজ পর্যন্ত হয়ে যায়, অনেক সময় গুনাহের কাজ, যেটা মানে রাগ হচ্ছে এমন একটি শব্দ, এমন একটি কর্ম যেটার মাধ্যমে গুনাহের রাস্তাগুলো একবার উন্মুক্ত হয়ে যায়,
মুক্ত হয়ে যায়।
এখন যে ব্যক্তি রাগ করে, ওই ব্যক্তি এখন যেদিকেই যায় দেখা যায় সে হতাশা এবং গুনার মধ্যে। একদিন শেষে সে এটা যখন উপলব্ধি করতে পারে, তার আফসোস আর কান্না ছাড়া কিন্তু কোনো কিছুই করার থাকে না, যে আমি হায় কি করলাম। যেটা আপনি শুরুতেই বলেন যে 10 সেকেন্ডে আমি কেন এই রাগের বশত হয়ে সিদ্ধান্ত নিলাম। একটা জিনিস সাধারণভাবে আমরা যদি অনেকেই দর্শক শ্রোতারা উপলব্ধি করতে পারবে যে আমরা তিল তিল করে অনেকগুলো অনেকটা একটা জিনিস যখন গড়ে
তৈরি করি,
যেমন আমাদের আজকের এই সেট, অনেকক্ষণ যা আমাদের ইসলামী বেদের অনেকক্ষণ সময় লেগেছে, ঘন্টা 2-4 সময় লেগেছে এই সেটকে তৈরি করার জন্য,
আরো
কয়েকদিন সময় লাগে। তো এখন যদি কেউ একজন চাই বা আমরা যদি চাই রাগের বশবর্তী হয়ে কোনো কারণে এটা কিন্তু আমি 10 সেকেন্ড বা আধা ঘন্টার মধ্যে তসনস করে দিতে পারবো, কিন্তু তার যে পরিশ্রম, তার যে কষ্ট, সেটা কিন্তু শেষ।
এটা এই উপলব্ধিটা তখন হবে যখন রাগটা
আমার প্রশমিত হয়ে যাবে,
তখন
চলে যাবে 10 সেকেন্ড সময় যখন আমার থেকে অতিবাহিত হয়ে যাবে।
এমন ঘটনা অসংখ্য মাইনুদ্দিন ভাই সমাজের মধ্যে, কারো সংসার জীবনের বয়স 20 বছর, কারো 25 বছর, কারো 15 বছর, কারো 10 বছর, এরপরে এসে রাগের বশীভূত হয়ে রাগের মাথায় ওই সংসারটাকে আমরা আলাদা করে দিই, ছিন্ন করে দিই, সম্পর্কটাকে নষ্ট করে দিই, ছাড়াছাড়ি হয়ে যায় এক পর্যায়ে। এরপরে যখন রাগটা থেমে যায় তখন ওই 10 বছর 15 বছর সংসারের যে তিলে তিলে গড়ে তোলা একটা সংসারকে, যেমন তেমন ব্যাপার নয় দর্শক শ্রোতা। যখন একটা ছেলে বিয়ে করে, অনেক পরিবারে দেখা যায় বিয়ের 6 মাস পরে আলাদা করে দেয়, আলাদা হয়ে যায় বা আলাদা করে দেয়া হয়, এরপরে এই দুইজন ব্যক্তি অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন তিলে তিলে কষ্ট করে খেয়ে না খেয়ে একটা সংসারকে তৈরি করতে 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 15-20 বছর যখন পার হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যে কোনো কারণবশত, তখন তাদের একটা রাগ এমন পর্যায়ে চলে যায়, তখন তাদের মধ্যে একটা পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায়। তখন এই 15-20 বছরের যে তিলে তিলে গড়া সংসারটা কখন মনে পড়ে? যখন ফয়সালা হয়ে যায়।
আর জাকির ভাই, পারিবারিকভাবে যেটা কথাটা বললেন, এই রাগটা কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় থেকে শুরু হয়। যেমন অনেক সময় যেটা হয়তো দর্শক শ্রোতারা উপলব্ধি করতে পারবে যে হাজবেন্ড বাড়িতে আসছে, স্ত্রী হয়তো ঘরে কোনো কাজ করতেছে, দরজায় নক করতেছে, কলিং বেল বাজাচ্ছে, দরজাটা খুলতে গেট খুলতে একটু লেট হচ্ছে, এটা নিয়ে একটা রাগের কারণ হয়ে যায়। অনেক সময় রান্না করছে, হয়তো তরকারির মধ্যে একটু লবণ বেশি পড়ে গেছে, হলুদ মরিচ বেশি পড়ে গেছে, এই ছোটো ছোটো কারণ নিয়ে, বা তার যে পরার জামাকাপড়গুলো রয়েছে তাকে দোলাই করতে দিয়েছে বা দৌতো করতে দিয়েছে, হয়তো সে কোথাও একটু ময়লা থেকে গেছে বা আয়রন করতে গিয়ে হয়তো নষ্ট হয়ে গিয়েছে, ঠিক মতো হয় নাই, অর্থাৎ আমার চাহিদা মতো হয়নি, এই কারণটা নিয়ে কিন্তু আমাদের সমাজে পরিবারে বেশি সমস্যা হয়ে থাকে। তখন আমার চাহিদা মতো না হওয়ার কারণে আমি রাগ তার উপরে দেখাই, একটা দেখা, আমি এই জিনিসটা উপলব্ধি করি না যে আমি একজন মানুষ, আমার একটা মনে আছে আমি রাগ দেখাচ্ছি একদিন, 2 দিন 3 দিন, যখন আমি তার উপরে কন্টিনিউভাবে এভাবে বিভিন্ন কারণে রাগ দেখাবো, একটা সময় দেখাচ্ছে ওই অপর পাশের ব্যক্তিটাও একটা সময় রাগান্বিত হয়ে গেল, একটা অ্যান্সার দিয়ে দিল, উত্তর তার মুখ থেকে বেরিয়ে আসলো, তখনই এই সমস্যাটা,
আমার সম্মানটা কোথায় গেল? তখন
আমার
যে অধীনস্থ বা আমার ঘরের মানুষ, আমার কথা শুনতে 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 একটা সময় সে আমার কথার উত্তর দেওয়া শুরু করলো, তখন আমার স্থানটা
বলা হচ্ছে।
এ কারণে রাগ কন্ট্রোল করা উচিত,
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল মানুষ দ্বারাই হয়, পাপ মানুষ দ্বারাই হয়, মানুষ ফেরেস্তা না, যে মানুষের মানুষ নিষ্পাপ থাকবে, মানুষ মাসুম না, যে মানুষ তো আম্বিয়া কেরাম তখন মাসুম, যারা আল্লাহ তাআলার সম্মান, সাধারণ মানুষ যারা তারা কিন্তু মাসুম না, আম্বিয়া কেরাম যারা রয়েছে তারা তো মাসুম। বুঝতে হবে মানুষ হিসেবে আমারও ভুল ত্রুটি হয়, আমাদের দ্বারাও গুনাহ সংগঠিত হয়ে যায়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলের কারণে, আমাদের গুনাহের কারণে আজাব দেয়, তাহলে আমাদের অবস্থাটা কোথায়
গিয়ে
দাঁড়াবে? বলা হচ্ছে মানুষ হিসেবে যদি কেউ ভুল করে তো অনেকে চায় আমি তাকে সংশোধন করিয়ে দিব, সংশোধন করার জন্য দেখা যায় কি দুজন চার পাঁচজনের সামনে তাকে বলে দিল যে আপনি এই কাজটা কেন করেন, এভাবে করা যাবে না, এভাবে 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 অনেক কিছু করলো, বলা হচ্ছে তাকে সংশোধন করে দেওয়া হয়নি, তার উপর রাগ প্রয়োগ করলো, হয়তো প্রহার করে নাই, হাত চালায় নাই, কিন্তু জিহ্বার মারাত্মক আঘাত দ্বারা সবার সামনে তাকে এমন বেইজ্জতি করা, বেইজ্জতি করাটা একটা অপরাধ, তাকে সবার সামনে
তার
সম্মান হানি হলো। দ্বিতীয়ত যদি কেউ সংশোধনের নিয়ত যদি সবার উপস্থিতিকে কাউকে যদি এভাবে সংশোধন করতে যায়, বলা হচ্ছে সেটা সংশোধন নয় বরঞ্চ তাকে তাকে তিরস্কার করা, লাঞ্ছনা করা। তবে এটার পদ্ধতি হচ্ছে এভাবে, যদি কেউ চায় তাকে যে সংশোধন করে দিবে, তাহলে তাকে আলাদাভাবে ডেকে ব্যক্তিগতভাবে তাকে জিনিসটা বুঝিয়ে দিবে। আজকে আমরা যদি খেয়াল করি, এই ছোটো ছোটো বিষয়ে রাগের কারণে মানুষ সম্পর্ক ছিন্ন করছে, অথচ যারা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় শরীয় কোনো বিষয় নয়, দুনিয়াবি বিষয়ে হয়তো আমাকে বিবাহ অনুষ্ঠানের মধ্যে হয়তো আমাকে একটু বলে নাই, হতে পারে সেই ব্যস্ততার মধ্যে তার জেহেন থেকে তার দেমাগ থেকে সেটা চলে গিয়েছে, ছুটে গিয়েছে। কিন্তু আমার তো, আমি একজন মানুষ হিসেবে একটু তো জিজ্ঞাসা করে দেখতে পারি যে আসলে আপনি কি আমাকে দিতে ভুলে গেছেন নাকি, কারণ আমরা মনে করি না আমার সম্মানহানি হবে, কিন্তু ভিতর ভিতর খুব রাগ নিয়ে আছি, দেখা যাচ্ছে একে অপরের সাথে অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করছে না, এমনকি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করে না,
আসছে না।
এমনও ব্যক্তি আছে, বলা হচ্ছে এমন আলিম সম্প্রদায়ের মধ্যে অনেক সময় এরকম হয়ে থাকে, যিনি ওয়াজি নিয়ে যখন ওয়াজ করছে তাহলে আমি ওখানে স্টেজের মধ্যে উঠবো না,
আল্লাহ,
এমনও হয়ে থাকে। কারণ এই রাগটা এমন যেটা মানুষেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বলা হচ্ছে আল্লাহর নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাগকে কন্ট্রোল করার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আসছে। বলা হচ্ছে শক্তিশালী বীরকে স্বাভাবিকভাবে আনসার আসতে পারে, যে কুস্তিতে পরাজিত করতে পারে সে তো শক্তিশালী বীর, অথচ আল্লাহ নবী রাসূলুল্লাহ পাক আলাইহি সালাতুসসালাম হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিয়েছেন যে শক্তিশালী বীর ওই নয় যে কুস্তির মধ্যে পরাজিত করে, বরঞ্চ শক্তিশালী বীর তো ওই যে রাগ আসা অবস্থায় নিজের রাগকে কন্ট্রোল করে।
সুবহানাল্লাহ।
কারণ রাগকে কন্ট্রোল করা এটা অনেক বড় ফজিলত ওয়ালা।
জি।
একবার শয়তান একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে তার ব্যাপারে জানিয়ে দেওয়ার সময় যেটা ফজল রাব্বি ভাই বলেছেন, যে জানিয়ে দিয়েছে শয়তান আল্লাহওয়ালা ব্যক্তিকে যে তার যে ফাঁদ দেখতে হবে, যদি কাউকে বর্তমান সময়ে কাউকে মারতে হয় না, সোশ্যাল মিডিয়ার সময় কারো নামে বদনামে একটা বলে দিল, যা চায় বাছায় সারা মানুষ গুনাহের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছে, একজন অপরজনকে শেয়ার করতেছে, অথচ যার বিরুদ্ধে বলা হচ্ছে সে এমন কাজের মধ্যে লিপ্ত
না
হয়নি। কীভাবে গুনাহের সৃষ্টি হচ্ছে, গুনাহ করাটা ইজি হয়ে যাচ্ছে, নেকি করাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো বলা হচ্ছে এই যে রাগ, এই রাগের বশীভূত হয়ে দেখা যাচ্ছে একে অপরের সাথে গালমন্দ, অপরকে মানহানি করা, ছুটো করা, অনেক কিছু বিষয় কিন্তু চলে আসে। আল্লাহ আমাদের হেফাজত করুক।
আমিন।
তো শয়তান যেটা জানিয়ে দিয়েছে যে ফাঁদ, একজনকে ধরার জন্য এক একটা ফাঁদ, আগে কিন্তু তরবারির মাধ্যমে যুদ্ধ হতো, এরপরে তরবারি দিয়ে যুদ্ধ হয় না, পরবর্তীতে বিভিন্ন সরঞ্জাম, বর্তমান সময় প্রযুক্তি, কেউ কাউকে কিছু বলতে না, প্রযুক্তি দিয়ে জিনিস হ্যাং করে দেয়, বড় বড় ব্যাংক ডাকাতি হচ্ছে, বড় বড় প্রযুক্তির মাধ্যমে তথ্যপত্র সব কিছু নষ্ট করে দিচ্ছে, বিনিশ করে দিচ্ছে, তাহলে মুহূর্তের মধ্যে এটা কী হচ্ছে, হ্যাকাররা শেষ করে দিচ্ছে, তাহলে এক একটার জন্য এক একটা জিনিস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন, মানুষকে মানুষ আক্রমণ করার জন্য বিভিন্ন নিত্য নতুন জিনিস ব্যবহার করছে, আল্লাহ হেফাজত করুক। এই যে শয়তান, শয়তান মানুষকে, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকেও তার ফাঁদে ফেলার জন্য যে কয়েকটা ফাঁদ আছে এর মধ্যে বলতেছে রাগ হচ্ছে একটা। রাগের ব্যাপারে সে বলে দিয়েছে, যদি কেউ, শয়তান বলে দিয়েছে, কিন্তু যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় পরেশগার হোক, যদি এমন পর্যায়েও হয় যে সেদা ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন যে শয়তান বলে দিয়েছে যদি কেউ মৃতকে জীবিত করার ক্ষমতাও যদি তার মধ্যে
চলে আসে
আল্লাহ যদি দেয়, এরপর আমি তার থেকে নারাজ হই না, আমি তার উপর, আমি তার থেকে ছুটে যাই না, আমি অপেক্ষায় থাকি, কোনো না কোনো সময় তার উপর রাগ তো আসবে। আর রাগের বশীভূত হয়ে তাকে এমন আমি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত করে দিব, শয়তান বলে তার সবকিছু শেষ হয়ে যাবে। আজকে যদি আমরা খেয়াল করি, অনেক সময় দেখা যায় অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে বেলায়াত পর্যন্ত নষ্ট করেছে শয়তান, আবার অনেক সময় দেখা যায় ইবাদত বন্দেগী পরেজগার ব্যক্তি আল্লাহওয়ালাকে সম্মান করার কারণে, রাগকে কন্ট্রোল করার কারণে, বিনয় নম্রতার মধ্যে থাকার কারণে আল্লাহ পাক মর্যাদাবান করেছে। তো শয়তান, আমরা তো সাধারণ মানুষ, আমরা সরল মানা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। যার মধ্যে ইমানের দৌলত আছে তার ইমান চুরি হওয়ার সম্ভাবনা আছে। যার মোবাইল থাকলে তো মোবাইল চুরি হবে, মোবাইল না থাকলে কি চুরি হবে? যদি কারো মূল্যবান সম্পদ থাকে তাহলে সেটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে শয়তান যেখানে বলে দিয়েছে তার মানুষকে নষ্ট করার জন্য সে ফাঁদ সৃষ্টি করেছে রাগ। এখন দেখেন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, একটা কি আমার তো রাগের মধ্যে আমি বলে দিয়েছি বা এখন কি করব। বলা হচ্ছে জিবা, এটা এটার ব্যাপারে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহর দরবারে পানা চাই, আল্লাহ যদি এই জিবা যদি হিফাজত থাকে তাহলে আমি সারাদিন হিফাজত থাকবো। কারণ জবানে একটা কথা বলে দিয়েছে রাগের কারণে, জবানে মিস ইউজ হয়েছে, শরীরের মধ্যে আঘাত হয়, মানুষ ধরে মার দেয়। তো একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ আমাদের হিফাজত করুক, শয়তানে যেখানে ফাঁদের কথা বলে দিয়েছে সেই ফাঁদ থেকে আমাদেরকে বাঁচাতে হবে, যাতে আমাদের ইমান, আমাদের আমল, আমাদের পরেশগারিতে যাতে বরবাদ না হয়, যেখানে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নষ্ট করে দিচ্ছে
শয়তান। এই ফাঁদ অর্থাৎ তাদের জীবনীতে পাওয়া যায় এমন এমন ছিল ব্যক্তিরা যাদের কারামত প্রকাশ পেয়েছিল, কিন্তু তারপরেও তারা একটা সময় ধ্বংসের মুখে পড়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহ হেফাজত দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা নিব, কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা ফজলে রাবি ভাই আছেন, আরও কিছু আলোচনা শোনাবেন আমাদেরকে। অন্যান্য দিনের মতো আজকে একটি প্যাকেজও আছে, আজকের নেক আমল তাও আপনাদেরকে দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
রাফিজুল ইসলাম, আমি মেশন দিতে বলছি, আমি একটি কথা শুনতে চাই। কাল্লা গিয়া কান ধরে মন, কাল্লা গিয়া বন্ধ।
মাশাআল্লাহ, কাল্লা গিয়া কান ধরে মন, কাল্লা গিয়া বন্ধ, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম সাফায়েত হোসেন, আমি কুমিল্লা আদর্শ সদর থেকে বলছি। আমার জন্য একটা নাতের আছে শোনা, আমারই মনে এই বাসনা,
আমারই মনে এই বাসনা, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
চ্যানেলটা দেখেছি, এখন আমি একটি গজল শুনতে চাই। গুনাহে যায় না যে অভ্যাস আমার, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার, ইয়া রাসূলুল্লাহ, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
ঢাকা নারায়ণগঞ্জ থেকে, আমি একটি নাসের রসুল শুনতে চাই, সেটি হলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে।
মাশাআল্লাহ, আপনিও নাচ শুনতে চেয়েছেন, শোনাবো একে একে করে, সবারই কালামগুলো শোনানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই তৈরি করেন এই কালামগুলো, যে যতটা আসছে রিকোয়েস্ট, আমরা ফজলুর রাব্বি ভাই থেকে আরো কিছু আলোচনা শুনি, এরপর জুনাইদ ভাইকে সময় দেবেন ইনশাআল্লাহ তাআলা।
এই রাগ অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে অল্পতে রাগ করার কোনো কথা নাই, ওখানে রাগই হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, বাসে যাচ্ছে, এক ব্যক্তির পায়ে আরেক ব্যক্তির পা
লেগে গেছে,
লেগে গেল। এখানে কিন্তু সে এটাও বলতে পারে, সে বলবে ভাই আমি দেখি না, সরি। সে বলবে ভাই কোনো
কোনো বিষয় না, কোনো বিষয় না, কোনো বিষয় না, হয়তো পারে
পাবলিক প্লেস হতেই পারে।
আপনি কি অন্ধ নাকি, আপনি কি দেখতে পারেন না? এখন সেও বলবে ভাই আমি তো দেখে করি নাই, আবার কথা বলতেছে মুখে মুখে। এভাবে দেখলাম কয়েকবার, এই অল্প অল্প কথার কারণে মারামারি কিন্তু অনেক অনেক দূর পৌঁছায়। মানে এভাবেই করে একজন আরেকজনকে হত্যাও করে দেয়।
আল্লাহ আল্লাহ।
তারপরে দেখা যায় দুইজন বাচ্চা খেলছে, তাদের মধ্যে ঝগড়া হলো। দেখেন বাচ্চাই তো ঝগড়া করবে না, আসলে এগুলা কাজ বাচ্চাদের, কিছু ছোট ছোট কথায় রাগ করা। হ্যাঁ, একদিন তার সাথে কথা বলবে না, আবার দ্বিতীয় দিন তার সাথে গিয়ে খেলবে, কিন্তু বাচ্চাদের হলো। এখন বড়দের দেখেন, বিবেক দেখেন, বড়রা যেমন বাচ্চাদের মাঝে হলো, এখন তাদের মা এসে ঝগড়া করলো, এটা কিন্তু এখন থামবে না। রাত্রে যা যখন তাদের স্বামীরা আসবে কাজ থেকে, এই কথাটা তাদের কানেও যাবে। আবার তাদের বাবা দুইজন তারাও আসবে
ঝগড়া,
এমন হ্যাঁ এমন হয়েছে যে প্রথমে বাচ্চাদের মায়েদের সাথে ঝগড়া হলো, এই কিছু মানে অল্প ইয়ার, মানে সে আমার বাচ্চাকে মেরেছে এই কারণে। আবার রাত্রে যখন তাদের স্বামীরা আসলো, দুইজনই নিজের স্বামীকে এই বিচার দিল যে আজকে আমাদের বাচ্চাকে ওই প্রতিবেশীর বাচ্চা মেরেছে, তো এমন এমন বলেছে তার স্ত্রী। এখন তুমি কি গিয়ে কিছু বলো না বললে কিন্তু সে গিয়ে বলল তাদের মধ্যে হাতা মানে কিছু হাতাহাতি হলো, একজন আরেকজনকে হত্যা করে দিল,
আল্লাহ তাআলা
একজন মারা গেল আর একজন জেলে গেল,
জেলে গেল।
কারণটা কি? এই রাগ। আচ্ছা, অনেক সময় কিছু মানুষের চরিত্র এমন হয়ে যায়, এমন ব্যক্তিকে বলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, মানে সমাজের মানুষই তাদেরকে আর পছন্দ করে না। অনেক সময় এমন ব্যক্তিদেরকেই মানুষ নিজের কাছে আসতে দেয় না, দাওয়াত হলে দাওয়াতেও ডাকে না, এ আসলে হবে মানে অল্পতে রাগ করবে, পুরা পরিবেশটা কিন্তু খারাপ করে দেবে। জি, আচ্ছা, অনেকে আছে যারা বাসা যায় গেলে না তার স্ত্রী তার সন্তান ভয় পায়,
জি রাগের কারণে।
অথচ হওয়া উচিত এমন যে স্ত্রী অথবা সন্তান খুশি হওয়া উচিত, বাবা এসেছেন, কিন্তু তারা কিন্তু পালায়, লুকিয়ে যায়, বাবা এসেছেন। আয়েশা কিন্তু বলবেন এটা এখানে কেন, এটা ওইখানে কেন, এখনো ঘুমাও না, মানে দশ রকমের কথা আয়েশা
শুনিয়ে দিবে,
উচিত না।
জি,
মানে মানুষকে এমন হওয়া উচিত, যেমন একজন বাসায় বসে আছে, স্বামী বসে আছে আর স্ত্রী ঘর মুছছে, ওদিকে চুলার মধ্যে
তরকারি ছিল,
তরকারি ছিল, সে ওইভাবে রেখে ওই তরকারি দেখতে গেল, যদি জ্বলে যায়। আর ওই সময় বাসায় একটা নক হলো, কলিং বেল, তো ওই স্বামীটা উঠে মানে দরজা খুলতে গিয়ে ওই বালতি লেগে পাটা মানে পায়ে ব্যথাও লাগলো আর ওই বালতিটাও পড়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু দুইটা জিনিস দেখেন, আপনি এখানে দুইভাবেই জিনিসটা করতে পারবেন। এক তো মাঝখানে রেখে দিছ, কোনো কাজ ঠিক মতো করো না, আর স্ত্রী যদি অন্ধ নাকি, সব কাম আমি করি, এখন ঘর মুছতেছি, এদিকে তরকারি দেখছি, এদিকে বাচ্চা দেখব, কয়টা কাজ করব। কিন্তু এটা অন্যরকমও বলা যেতে পারত, ওই দিক দিয়ে স্ত্রী বলতো ব্যথা তো লাগে না আপনাকে, তো এদিক দিয়ে স্বামী বলতো না 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 আমারই দেখে চলা উচিত ছিল, আমি দেখি না, এই জন্য। এইভাবে কিন্তু বাসার
ম্যানেজ করে নেওয়াটা কত,
হ্যাঁ,
সহজ যদি ম্যানেজ করতে চায়।
হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে কত সহজ ভাবে নিয়েছেন এবং আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন,
সহজ করে দিয়েছেন।
হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিমুন
খাদিমুর রাসূল,
তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে একটা নজরানি চাদর ছিল যেটার কোনা অনেক শক্ত ছিল, তো সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিলেন। হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি আসলো এবং এসে, এখন গ্রাম্য ব্যক্তি নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, সে আদব জানে না,
এত কিছু বুঝতে পারে না।
হ্যাঁ, সে কী করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক পিছে থেকে ধরে এভাবে টান দিল। আচ্ছা, চাদর যদি এখানে থাকে আপনার শরীরে আর যদি এভাবে একটু টান দেয় আর সেটা যদি কোনা মোটা থাকে, সেটা কিন্তু আপনার
বেজে যাওয়ার সম্ভাবনা,
বেজে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গর্দান মোবারকে একটু কেটে গেল ওই চাদর থেকে। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আচরণ, উত্তম ব্যবহার কেমন দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দেখে মুচকি হাসলেন, আমরা থাকলে তখনই তো রাগান্বিত হয়ে যেতাম, এটা কি মানে মুখ থেকে বলো, এটা কি চাদর ধরে টানা টানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মুচকি হাসলেন, তাকে স্পেস দিলেন বলার, সে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার যে সম্পদ আপনার কাছে রয়েছে তার থেকে কিছু আমাকেও দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন সাহাবিকে যে তাকে এত এত সম্পদ দান করে দাও, সাহাবি তাকে সম্পদ দান করে দিলেন, সে নিয়ে চলে গেল। দেখেন, এটা হলো উম্মতের জন্য শিক্ষা,
জি,
যে মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, রাগ আপনার আসবে, কিন্তু জীবনটাকে একটু সহজ করেন,
রাইট,
জীবনটাকে যদি একটু সহজ করে চলতে পারেন না, ইনশাআল্লাহ জীবনে সুখ শান্তি আসবে,
আসবে।
আর যদি প্রত্যেকটা কথায় রাগ করবেন, জীবন থেকে সুখ শান্তি চলে যাবে।
একটা কথা আছে নাকি, আমরা সবসময় যদি ভালোর দিকটা বিবেচনা করি তবে আমার জন্য ভালো আছে, আপনার জন্য ভালো আছে, সবসময় যদি খারাপ দিকটাই নিয়েই আমি চিন্তা ভাবনা করি তবে আমার জন্য খারাপ আছে আর আমার আশেপাশে যারা আছে তাদের জন্য খারাপ আছে, এজন্য ভালোর দিকটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আজকের বিষয় নিয়ে আর কিছু কথা শুনবো, আগে জুনায়েদ ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এ মোহন আপন নবী এ মোহন আপন নবী যার নাই উপমা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যত দিন নেই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে যত দিন নেই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে তত দিন মিলাদুন নবী আমরা পালন করব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনা মরণ আমার হয় যেন গো কতই দারে দারে ঘুরব কতই দারে দারে শাহি সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা
আমাদের সাথে একটি প্যাকেজ আছে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা, আজকের নেক আমল আমরা প্যাকেজটা দেখে নিই, এরপর ইনশাআল্লাহ তাবারাকাত আল্লাহ মুবালিক থেকে মাইনুদ্দিন ভাই থেকে আবার আমরা মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, প্যাকেজ দেখিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের নাম হচ্ছে এখনই সময়, আর সেগমেন্ট 72 নেক আমল। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি নেক আমল সম্পর্কিত মাদানীফুল প্রদান করার জন্য। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা 15 নাম্বার নেক আমল এ সম্পর্কে কিছু মাদানীফুল শ্রবণ করব। শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া প্রদত্ত এই 72 নেক আমলের 15 নাম্বার নেক আমল হচ্ছে, আপনি কি আজ নিজের আমলের পর্যবেক্ষণ করে নেক আমল পুস্তিকার খালি ঘর পূরণ করেছেন? হয়তো বাহ্যিকভাবে আমাদের শুনতে বা দেখতে অনেকটা ইজি মনে হয় যে আজকে কি আপনি নিজ আমলের পর্যবেক্ষণ করে নেক আমলের খালি ঘর পূরণ করেছেন কিনা। যদি এর গুরুত্ব দেখতে যাই তাহলে এর গুরুত্ব অপরিসীম। জি হ্যাঁ, আমরা ব্যক্তি হিসাবে যে কাজ করি না কেন, লেখাপড়া করলে লেখাপড়া, ব্যবসা করলে ব্যবসা, যে কোনো ক্ষেত্রে আমাদের কর্মস্থলে আমরা কিছুটা সময় শেষে আমি নিজেকে জাস্টিফাই করি, যাচাই করি যে আমার কেমন উন্নতি হলো। যদি ব্যবসা করি, দিন শেষে লাভ ক্ষতির হিসাব করি, আজকে আমার কত লাভ হলো, কত ক্ষতি হলো। যদি আমি ছাত্র থাকি, ছাত্র হই, তাহলে আমরা দেখা যায় একটা পিরিয়ড, একটা সময় শেষে পরীক্ষা দিই যে আমি কতটুকু উন্নতি করতে পারলাম,
ঠিক তেমনি আমরা দৈনন্দিন যে আমল করছি ওই আমলের মধ্যে আমার একটু যাচাই পর্যবেক্ষণ করা উচিত যে আমার আমলে উন্নতি কেমন আসলো নাকি আমার আমল কমে গেল। যখন আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করব তখন ধীরে ধীরে আমার আমল বৃদ্ধি পাবে। যেমন আমরা যখন নেক আমল রিসালা নিব, নেক আমল রিসালা নিয়ে আমরা যখন পূরণ করতে থাকবো, খালি ঘর যে আজকে এক তারিখ আমি পূরণ করছি এই আমলটি হয়নি, আমি যখন এটাকে গোল চিহ্ন দিব বা ক্রস দিব তখন হবে আমার মাথায় আসবে আচ্ছা আমার থেকে এই আমলটি ছুটে গিয়েছে, পরের দিন একই ছুটে গেল, এভাবে কয়েকদিন ছুটে যাওয়ার পর আমার মাথায় এটাকে বাড়ি মারবে কি আরে আমার থেকে এই আমল ছুটে যাচ্ছে, এই আমলটি করা দরকার। তখন এক উৎসাহ উদ্দীপনা স্পৃহা আসবে যে না এই আমলটি আমাকে করতে হবে। এই জন্যে আমাদেরকে প্রতিদিন যে কোনো একটি সময় নির্ধারণ করে আমাদের উচিত আমরা যেন খালি ঘর পূরণ করি। হ্যাঁ, এটি নতুন কোনো নিয়ম বা সিস্টেম নয়, আমাদের বুজুর্গানের দিন রহিমাহুমুল্লাহ মুবিন এমনকি সাহাবাই কিরামও নিজের আমলের পর্যবেক্ষণ করতেন। দিন শেষে হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে নিজে জিজ্ঞাসা করতেন, হে উমর, আজকে বলো তুমি কোন কোন গুনাহের কাজ করেছো। বুজুর্গানের দিন নিজেদের শরীরে কোরা অর্থাৎ চাবুক মারতেন, আঘাত করতেন আর বলতেন তুমি আজকে দিনে এই গুনাহ কেন করেছো। প্রিয় ইসলামীরা, যখন আমরা নেকি এবং গুনাহের হিসাব করব তখন আমরা বুঝতে পারবো যে আমার জীবন এটা কি লাভের মধ্যে যাচ্ছে না ক্ষতির মধ্যে যাচ্ছে। যদি দেখি যে না আমার আমলগুলো বেশি হচ্ছে, নেক আমল বেশি হচ্ছে, তখন আমার জীবনটা লাভ। আর যদি আমরা দেখা যায় যে না গুনাহের পরিমাণ বেশি, তখন আমরা বুঝবো আমাদের জীবন লস প্রজেক্ট আছে, তখন আমরা এখান থেকে বিরত হয়ে ইনশাআল্লাহ তাআলা নেকির দিকে ধাবিত হতে পারবো। তো আসল নিয়ত করে নিই আজকে ইনশাআল্লাহ তাআলা নেক আমল পূরণ করব আর প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে নেক আমলের উপরে আমল করার তৌফিক দান করুক, নেককার আল্লাহ আমাদেরকে বানিয়ে দিক, নিজের আমল নিয়ে প্রতিদিন পর্যবেক্ষণ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। মাইনুদ্দিনের কাছে আসবো আরও কিছু মাদানী ফুল আজকের বিষয়ে।
জাকির ভাই, আমরা শ্রবণ করছিলাম রাগের ক্ষতি কি, ক্ষতিসমূহ, রাগের ক্ষতি কি রয়েছে, মাশাআল্লাহ আমরা প্যাকেজও দেখলাম। তো আমির আলের সিনদ দামাত বরকাতুল আলী আমাদেরকে যে 72 নেক আমল রিসালা দিয়েছেন নিজের আমলের সংশোধনের জন্য, এই 72 নেক আমল রিসালার মধ্যে কিন্তু একটা প্রশ্ন রয়েছে রাগের ব্যাপারে। যে 14 নম্বর যে 72 নেক আমলে যে 14 নম্বর প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু এই রাগ নিয়ে, যে আপনি কি আজকে ঘরে বা বাহিরে কারো ওপর রাগ এসে গেলে সেই রাগকে দমন করেছেন, রাগকে কন্ট্রোল করেছেন কি না, বা রাগের চিকিৎসা করেছেন কি না, নাকি আমি তাকে জারি দিয়েছি তার সাথে রাগ প্রয়োগ করেছি, এ ব্যাপারেও কিন্তু আমাদেরকে আমির আলী হাসান প্র্যাকটিক্যালি শিক্ষা দিচ্ছেন নিজের আমলকে সংশোধন করার জন্য। আর এটাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের শিক্ষা।
জি,
একটি হাদিস শরীফের মধ্যে এসেছে মসনদে ইমাম আহমদের মধ্যে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম এর উপস্থিতিতে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গালমন্দ করছিল। যখন সে অনেক বেশি গালমন্দ করতে লাগলো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গালমন্দর জবাবে কিছু কথা বলছিল, সে মানে অশ্লীল বা তার পাল্টা জবাব দিবে যেটা আমরা স্বাভাবিক করে করে থাকি, তুমি আমার গাল দিচ্ছ আমিও গাল দিচ্ছি। আবু বকরের আদর্শ কিন্তু এটা ছিল না, সে জাস্ট কিছু বলছিল, উত্তর দিচ্ছিল যে তিনি কেন করছো, হয়তো জিজ্ঞাসা করেছিল। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটাই করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই বৈঠক থেকে সেই মজলিসে চলে গেলেন, উঠে চলে গেলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা পর্যবেক্ষণ করলেন, দেখলেন, তিনি তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নিলেন। যখন কিছু দূর যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি এখান থেকে চলে আসলেন কেন? তখন এবং আমি তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং সে বলতে লাগলো যে আপনি যখন তাসি পেলেন তখন সে আমাকে তো আপনার সামনে আমাকে মন্দ বলছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইশাদ করলেন, তুমি যখন চুপ ছিলে, যতক্ষণ সে তোমাকে গালমন্দ করছিল, তুমি যতক্ষণ চুপ ছিলে তখন তোমার সাথে ফেরেশতারা ছিল, আর যখনই তুমি এর জবাব দিলে অতঃপর সেখানে শয়তান উপস্থিত হয়ে গেল। আর তখন এই কারণে নবী আল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। অর্থাৎ নবী পাক আলাইহিস সালামের শিক্ষা যে মানুষ আমার তোমাকে রাগ উঠানোর জন্য বা বিভিন্ন কারণে অনেক সময় হয়তো গালমন্দ করবে, আর যখন গালমন্দ করবে তখন শয়তান সেই সুযোগটা গ্রহণ করবে, যেটা শয়তানের ফাঁদ, যেটা ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি যে শয়তানের একটা অন্যতম ফাঁদ হচ্ছে মানুষকে রাগের মধ্যে ফেলে দেওয়া। শয়তান তখন সেই ফাঁদের মধ্যে মানুষকে ফেলে দিয়ে ধোকায় ফেলে দিবে, তার আমলকে নষ্ট করে দিবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বিষয়ের মধ্যে এটা পাওয়া যায় যে যখনই কোনো সাহাবা একরামকে বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অমুসলিমরা ধমক দিত বা খারাপ কথা বলতো বা বিভিন্নভাবে কথা বলতো, তো সাহাবা একরাম যারা সেখানে উপস্থিত ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রাগ দমন করার ব্যাপারেই উৎসাহ প্রদান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সুপরিচিত ঘটনা যে এক অমুসলিম আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কি আপনার কাছে আমি কিছু পাও না, আমি পাবো, সেটা দেন না কেন, এটাও বললো আর সাথে সাথে এটাও বললো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম নিয়ে, না দাদার নাম নিয়ে ইয়া অর্থাৎ মা বাবার নাম নিয়ে যে কোনো একজন, তো বললেন আব্দুল মুত্তালিব, সম্ভবত বলছেন আব্দুল মুত্তালিবের সন্তানরা কখনো সঠিকভাবে লেনদেন করে না, এমন শব্দটা যখন বলছে
এই কথাটা ভুল,
হ্যাঁ এই কথাটা ভুল ছিল, জি এই কথাটা ভুল ছিল। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তাকে উচ্চ স্বরে কথা বললেন, অর্থাৎ তার এই কথাটা যে ভুল ছিল এটা ফারুক আজম রাদিয়াল্লাহু প্রমাণ করতে চাইলেন যে কোন ধরনের কথা বলছো তুমি, কার সাথে কি বলছো, তোমার কি আইডিয়া আছে, তোমার কি ধারণা আছে।
আর সে অনেক উচ্চ স্বরে বলেছিল,
হ্যাঁ উচ্চ স্বরে বেয়াদবি করেছিল ওই অমুসলিম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ফারুক তুমি এটা কি করলে, তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেয়া, আর সে ব্যক্তি যা পাবে তুমি তাকে তা দিয়ে দাও, আর যা পাবে তার চেয়ে বেশি দিয়ে দাও। তো যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার চাইতেও বেশি কিছু নিয়ে গেলেন, তখন ওই ব্যক্তি অমুসলিম যে ছিল সে বলল এর কারণ কি, আমি যা পাবো তাই দাও আমাকে, তুমি বেশি কেন দিলে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী তাকে শুনালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন বেশি নিয়ে, আমি তোমার সাথে উচ্চ আওয়াজে কথা বলছি, তোমাকে ধমক দিয়েছি, তুমি যে ভুল কথাগুলো বলছো এটার কারণে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে তোমাকে বেশি দিয়ে পাঠিয়েছে। তখন ওই ব্যক্তি বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা পরীক্ষা করছি আমি, একটা বিষয় আমার বাকি ছিল, ইয়া দুইটা বিষয়ের কথা বলছিলাম যে আমার এই বিষয়গুলো বাকি ছিল দেখার, রাগের মাথায় সে কি করে, কতটুকু সে ধৈর্য ধারণ করে,
আচরণ করলে সে কি রাগ বহিঃপ্রকাশ করে কিনা,
নম্রতা আছে, তো সে কিভাবে আমার সাথে আচরণ করে।
আমি এটা পড়েছিলাম যে তার সাথে যত মূর্খতার ব্যবহার করা হবে তিনি তার নম্রতা আরো বাড়বে,
কমলতা আরো বেড়ে যাবে,
আরো বেড়ে যাবে, এটা আজকে আমি দেখে নিয়েছি।
এবং সে ওই সময়
মুসলমান হয়ে গেছে,
ইমানও গ্রহণ করেছে, মুসলমান হয়ে গিয়েছে। তো একটা হাদিসে পাকি কিন্তু আমাদেরকে বদলিয়ে দিতে পারে।
আসলে জাকির ভাই আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, রাগ যখন চলে আসে রাগের কারণে কিন্তু অনেক ঝামেলা, সংসার অশান্তি, আপনার আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ছিন্ন, অনেক অনেক কিছু সংঘটিত হয়। আমাদেরকে মূল পয়েন্ট আসতে হবে আমরা সেটাকে কীভাবে কন্ট্রোল করবো। আল্লাহর হাবিব আলী সালাতামের সিরাতে মুস্তাফা যদি আমরা দেখি, হুজুর পাক আলী সালাতামের জবানে মোবারকের হেফাজতকারী ছিলেন, তো আমাদেরকেও এই গুণে গুণান্বিত হবে যে আমরা আমাদের জবানকে আমরা হেফাজত করব। সেকেন্ড, আমাদের মধ্যে নম্রতা আনতে হবে, যদি নম্রতা আমরা আনতে পারি যত আমাদেরকে রাগান্বিত করার চেষ্টা করুক না কেন, আমরা যদি নম্রতা ভদ্রতার পরিচয় দিতে পারি যে আমাকে রাগান্বিত করার জন্য চেষ্টা করবে তার চেষ্টা সফল হবে না, বরঞ্চ সে ব্যর্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদেরকে ক্ষমাশীল হতে হবে। আল্লাহর মাহবুব আলাইহিসসালাম সারা জিন্দেগি হায়াতে মুবারাকের মধ্যে ক্ষমার শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের মধ্যে আনতে হবে। তো প্রথমত চুপ, আল্লাহ হাবিব আলী সালাতামের হাদিসে মোবারক রয়েছে সুনানে তিরমিজির দ্বিতীয় খণ্ডের 225 পৃষ্ঠা হাদিসে মোবারকা 509, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে চুপ রইল সে মুক্তি পেল।
সুবহানাল্লাহ,
যে চুপ থাকবে তার তো আর কোনো সমস্যায় আসার কথা না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যত আমাদেরকে রাগান্বিত করার চেষ্টা করুক কিংবা কোনো কাজে আমাদের আয়ত্তের বাইরে হতে পারে কিংবা আমাদের চিন্তাভাবনার বাইরে গিয়ে হতে পারে, যেসব বিষয়ে রাগ আসবে আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবো, চুপ থাকবো। এরপর আসছে, বলা হচ্ছে নম্রতাকে যাতে আমরা বৃদ্ধি করি। অনেক সময় দেখা যায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়, যেটা আল্লাহ হাবিব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকে শোনালেন যে নম্রতার কিন্তু প্রকাশ পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতে মুস্তাফার মধ্যে। তো যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, যে বস্তুর মধ্যে অর্থাৎ যে বস্তুর মধ্যে নম্রতা রয়েছে
জি,
তাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়।
সুবহানাল্লাহ।
যেটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতুসসালামের বেলায় যেটা নম্রতাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে, সেটাকে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। কেমন সৌন্দর্য! যে অমুসলিম মুসলমান হয়েছে। আচ্ছা, হাদিস পাকের পরেরটা যদি আমরা আরেকটু যদি সামনে যাই, বলা হচ্ছে যে বস্তু থেকে নম্রতা পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাকে ত্রুটিযুক্ত বানিয়ে দেওয়া হয়, সেটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো আমরা যদি চাই, আমরা ত্রুটিযুক্ত কেন হব? আমরা ফ্রেশ থাকি, আমরা ভালো থাকি, আল্লাহর পছন্দনীয় বান্দা হই, তাহলে আমাদের উচিত আমরা যাতে রাগের সময় নিজের মধ্যে নম্রতা আনতে পারি, চুপ থাকতে পারি। আরেকটা আমল আমাদেরকে করতে হবে, মানুষ হিসেবে যতই আমি চুপ থাকি, মানুষ হিসেবে আমি যতই আপনার নম্রতা আনার চেষ্টা করি, আঘাত যখন লাগে স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমার খারাপ লাগবে, আমার টেনশন আসবে, আমি কিছু করতে পারলাম না, কিছু বলতে পারলাম না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতুসসালামের ফরমানে আমরা নম্রতা ছিলাম, ভদ্র ব্যবহার করে, অর্থাৎ ইটের জবাব আমরা পাটকেলের মতো, আমরা পাথর দিয়ে নয়, বরঞ্চ আমরা সুন্দর রেখে দেখেন স্বাভাবিকভাবে আমরা যদি মুস্কি হাসি দিয়ে দিই, আমি তো দিয়ে দিলাম কিন্তু অন্তরটা আমার ব্যথা রয়ে গেছে, স্বাভাবিক আমি তাকে থামাই দিলাম, আমি রাগকে কন্ট্রোল করলাম, কিন্তু আমি ব্যক্তি হিসেবে আমার তো কষ্ট ভিতরে জমাট বাঁধেছে, এখন আমি নিজেকে কীভাবে কন্ট্রোল করব, নিজে থেকে কীভাবে আমি সেটাকে ছেড়ে দিব। তো সেজন্য আল্লাহ তাআলা কমা এবং মার্জনার কিন্তু ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ হাবিব আলাইহিস সালাম। যেমন ইহিয়া উলুমের তৃতীয় খণ্ডের 219 পৃষ্ঠার মধ্যে আসছে, বলা হচ্ছে এক ব্যক্তি দোয়া করছিল, হে আল্লাহ, হে মাওলা, আমার কাছে দান সৎকা করার জন্য কোনো বস্তু নেই, কি দিয়ে কোনো সম্পদ নেই, সে কীভাবে দান করবে
মানুষকে সহজে?
তবে সে যে মুসলমান, কোনো মুসলমান যদি আমাকে অসম্মানই করবে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তখন আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন।
সুবহানাল্লাহ।
কেমন ওহী? আমিও ওই বান্দাকে ক্ষমা করে দিলাম।
সুবহানাল্লাহ।
তাহলে রাগ আসবে, মুসিবত আসবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতুসসালামকে যারা রাগান্বিত করেছে, যারা শানে বিআদবি করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের আগে কতই না অত্যাচার সহ্য করেছে, তো অত্যাচারিত যখন হয়, কেউ যখন মুসলিম হয়ে যায়, স্বাভাবিকভাবে তার রাগ আসে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতুসসালাম রাগ করেননি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের জন্য দোয়া করেছেন,
সাধারণ ক্ষমা ঘোষণা,
সাধারণ ক্ষমা আমার ঘোষণা করেছেন, মুস্কি হাসছেন, তাদেরকে ক্ষমা করেছেন। কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া মাকতাবাতুল মদিনা একটি কিতাব প্রকাশিত করেছেন রাগের চিকিৎসা নামে। এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন কারো রাগ আসে, আর ওই ব্যক্তি যদি রাগ যখন আসছে তখন যদি দাঁড়িয়ে যায়, তো সে যেন বসে পড়ে, আর যদি কোনো বসা থাকে তবে যেন সে শুয়ে যায়, আর যদি শোয়া থাকে তো মাটিকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, না শুয়ে গিয়ে মাটিকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, আর মনে মনে এটা ভাবতে থাকবে আমাকে একদিন এই মাটির নিচে যেতে হবে। আরও একটা চিকিৎসা দেওয়া হয়, আল্লাহ হযরত বলেন যখনই রাগ আসে তো সাথে সাথে যেন আমরা অজু করে নিই, অজু করে নিই, তবে শয়তান দূর হয়ে যাবে। আর যদি অজু করার পরেও না থামে, রাগ না যায়, তবে নামাজে দাঁড়ানো উচিত, নামাজে দাঁড়িয়ে যায়, নফল নামাজ পড়ে নিই, তবে ইনশাল্লাহ তাবারাকাতাল্লাহ শয়তান দূর হয়ে যাবে এবং রাগও আপনার কমে যাবে। আর রাগ যার সাথে আসে, উদাহরণ দেই বারবার, যদি নাইমের সাথে আমার রাগ আসছে, তারপরে আমার রাগ হলো না, তো বলা হয়েছে তার থেকে আমি সরে যাই এই মুহূর্তে। যখনই কোনো ব্যক্তির সাথে রাগ, আপনার কারো ব্যাপারে রাগ আসছে, তার সামনে থেকে সরে যাওয়া উচিত, না আলহামদুলিল্লাহ নাইমের সাথে আমার কখনো রাগ ছিল না, নেই আর আসেও নেই, এটা উদাহরণ দিলাম। ঘরের মধ্যে হোক, তো যদি এমন হয়ে থাকে তো ওখান থেকে স্থান পরিবর্তন করা উচিত, আমার চলে যাওয়া উচিত, তার কারণ তার সামনে যতক্ষণ থাকবো ততক্ষণ রাগটা আমার বাড়তেই থাকবে। আর যদি কোনো মতে সে উত্তর দিয়েই দেয়, তো তখন তো অন্যদিকে চলে যাবে, রাগ তো তখন আর থামবেই না। এই জন্য উচিত, রাগ আসলে তো সেই ব্যক্তির সামনে থেকে আমাদেরকে উঠে যাওয়া উচিত। আর যে চিকিৎসাগুলো বলা হয়েছে, অজু করা, নামাজ পড়া, দাঁড়ানো থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে পড়া, যাতে করে রাগ আমার কমে যায়, কোনোভাবেই যেন আমি রাগটাকে না দেখাই ওখানে। আচ্ছা, কিছু মানুষ আছে সমাজের মধ্যে, আপনারাও দেখেছেন, তার কথা এমনভাবে বলে মনে হয় খুব রেগে আছে
জি,
হ্যাঁ, এমন এমন কোয়ালিটির কিছু লোক পাওয়া যায় সমাজে, কিন্তু রাগ অবস্থায় সে নেই, কিন্তু মনে হয় কি রেগে কথা বলছে, হ্যাঁ, ফেসটা এমন আর কথা বলার ভলিউমটা এমন, মনে হয় খুব রেগে আছে। আজকে আমি একজন ব্যক্তির ভয়েস শুনতেছিলাম, তো আমার পাশে একজন ব্যক্তি বসা ছিল, সে নিজে থেকে জিজ্ঞাসা করলো এত রেগে গেছে কেন, তো আমি বললাম সে রেগে যায়নি, তার কথা বলার ধরনটাই এমন, মনে হয় কি সে রেগে আছে আমার উপরে, আসলে সে রাগ করেনি। তো এমন মানুষ অনেক আছে, কিন্তু আমরা তাদেরকে বুঝতে পারি না, তাদেরকে না বুঝে কিন্তু তাদের উত্তর আমরা কঠোরভাবে দেই, তাই না? কঠোরভাবে দেই। কয়েকজন মানুষ এবং আমাকে বলছে, জাকির ভাই আমি রাগ করে বলিনি, কিন্তু আমার বলার ধরনটাই এমন, কিন্তু মানুষ যে শুনছে সে মনে করছে আমি রাগ করে বলছি, তখন তার উত্তরটা এমনই আসে, রাগের একটা উত্তর তার থেকে আমি পেয়ে যাই। আমি কী করবো, আমার ধরন এমন, কথা বলার স্টাইল এমন। দেখবেন সিঁড়ি থেকে যখন উপরের দিকে ওঠেন আপনারা, সিঁড়ি থেকে উপরের দিকে ওঠার সময় তিনতলা চারতলা যখন আপনাদের ওঠা হয়ে যায়, তখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন কাউকে, ঘরে করেন বা বাহিরে করেন, যার কাছে মেসেজটা করবেন সে যদি বুঝতে না পারে আপনি সিঁড়ি বেয়ে উঠছেন, তখন সে রাগের মাথায় আপনাকে জবাব দিবে। তার কারণ একটা ভিতর থেকে আসে না, এটা হাঁপানির মতো, হ্যাঁ,
প্রকম্পন,
জি, যাদের কথা বললে মনে হয় রাগ করছে কিন্তু তারা রাগ করেনি, আপনাকে ব্যক্তি জানতে হবে, ব্যক্তি বুঝতে হবে। আপনি নরম ভাষায় কথা বলেন তো দেখবেন ম্যানেজ হয়ে গেছে, আপনি যদি ওই মুহূর্তে না বুঝে তার সাথে উল্টা বলতে যান, রাগ দেখাতে যান, তখন সেখানে ফেতনা সৃষ্টি হবে। অনেক মানুষ বুঝতে পারে না এটা, যে ব্যক্তি আমার সাথে রেগে কথা বলে না, তার কথার স্টাইলই এটা, তখন উত্তর দিয়ে দেয়।
কিন্তু জাকির ভাই এখানে আপনি যে ব্যক্তির ব্যাপারে কথা বলছেন তাকেও তো এটা দেখা উচিত যে সমাজে আরো দশজন মানুষ আছে,
জি জি, ওটা দেখা উচিত,
তারা মানুষকে কিভাবে নিয়ে চলতেছে, তারা মানুষের সাথে কিভাবে কথা বলছে। আমার ধরন এমন, অনেকে আছে আমি রাগ দমন করতে পারবো না, আমার এটা
অভ্যাস,
আমি এমনই থাকবো। তো ভাই আপনি এমন, এই জন্য তো বলা হচ্ছে আপনি এমন থাকেন না, আপনি ঠিক হয়ে যান,
নিজেকে পরিবর্তন করেন,
কারণ মানুষ মানুষকে দেখে শিখে।
জি,
আপনি দেখতেছেন যে আপনার সাথে কেউ চলতেছে না বা আপনাকে সবাই এটাই বলছে যে আপনি অনেক রাগি, তো আর দশজনকে বলতেছে না, কেন বলছে না? তারা এভাবে কথা বলে না, হ্যাঁ আপনি এভাবেই কথা বলেন কিন্তু এখন আপনি ঠিক হয়ে যান,
ঠিক হয়ে যান,
কথা বলার যে আপনার স্টাইল সেটা চেঞ্জ
করে নেন, রাইট,
কথার মধ্যে যদি মুচকি হাসি নিয়ে আসি আমরা কেউই মনে করবে না যে আপনি রাগি। তো এটা কষ্ট করে আনতে হবে,
চেষ্টা কর, না হয়তো একটা সময় আসবে কি এই ব্যক্তির কাছে কেউ যেতে চাবে না, এই ব্যক্তির কাছে কেউ। মার্কেটে কিছু দোকান আছে যা পুরাতন মার্কেটগুলো দেখবেন, যে দোকানদারগুলো কাস্টমারের সাথে এমন ভাষায় কথা বলে না,
জি,
তো দ্বিতীয়বার কাস্টমার ওই দোকানে আর
যায় না,
যেতে চায় না, ভাই মানিকজাত বাঁচাই আমি এখান থেকে চলে যাই, এই দোকানে আমার যাওয়ার দরকার নাই, তার কারণ আমি একবার এসে এই দোকানদার থেকে শুনে গেছি, এমন হয়েছে, এমন দেখছেন, হ্যাঁ, তো এই কারণে আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে। যদি এমনটা হয় যে আপনার সাথে কোনো এক ব্যক্তির সাথে আপনার রাগের কারণে হোক, তর্কের কারণে হোক, ভুলের কারণে হোক, এক ব্যক্তির সাথে হয়ে গেছে, এটা 20 বছর আগের কথা, 20 বছর পরে আপনার ছেলের সাথে ওই ব্যক্তির মেয়ের একটা সম্পর্ক বা সম্বন্ধ আসছে বা বিবাহের একটা কথা চলছে, ওই ব্যক্তি যখন জানবে আরে এই লোক 20 বছর আগে আমার সাথে তর্ক করছে, তখন ওই আগ্রহ আর থাকবে না তার।
আর দোকানদারদেরকে তো বিশেষ করে এটা খেয়াল রাখা উচিত, না হলে আপনার ব্যবসাই বন্ধ হয়ে যাবে।
মালিক পক্ষ যখন সেলসম্যান নেয় না, তো তখন এই বিষয়গুলো তাদের দেখে নেয়, কথা বলার ধরন কেমন, রাগ বেশি কিনা, কাস্টমার 100 কথা বলবে কিন্তু সেলসম্যানকে মনে করা যাবে না, রাগ দেখানোই যাবে না, যখনই রাগ দেখাবেন তো এই কাস্টমার আর দ্বিতীয়বার আপনার আমার দোকানে আসতে চাইবে না। আচ্ছা মাইনুদ্দিন ভাই, যে বিষয়টা বললেন যে ঘরের বাহিরে ঘরের মধ্যে প্রবলেম হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায় রাগের কারণে, এখানে দুই পক্ষকেই, ইসলামী ভাইদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, ইসলামী বোন মহিলাদেরকেও বলবো, যে আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে আমার ঘরের লোকটা যে বিষয়টা পছন্দ করে না, আমি কেন সেই বিষয়টা বারবার তার সামনে করি, একটা কথা আছে না এখন জুনেদ ভাই, আমি যদি জানতে পাই যে আমার বাচ্চার বাবা সে আমি মোবাইল ইউজ করি এটা সে চায় না, এটা সে পছন্দ করে না, একবার দুইবার তিনবার সে এ বিষয় নিয়ে ঝগড়া করছে আমার সাথে বা আমাকে রাগ দেখিয়েছে, চতুর্থবার কেন আমি তার সামনে পড়ি মোবাইলটা নিয়ে, তাই না? এমনটা যেন না হয়। আচ্ছা এইরকমের যেই অভ্যাসগুলো আছে যে কারণে ঘরের পুরুষরা রাগ দেখায় বা রাগ হয়, তো আমরা ওই বিষয়টাকে নিজের থেকে মাইনাস করে দিই সংসার সুখী করার জন্য বা মিলেমিশে থাকার জন্য, ওই বিষয়টা না করি যে বিষয়টা তার রাগ আছে, কিন্তু আমরা কি করি উল্টা হয়ে গেছে না, যে বিষয়টা কোনো ব্যক্তি মানতে চায় না বা পছন্দ না ওই বিষয়টা তাদের সামনে বেশি করি, যাতে করে সে রাগ করে, আর এমনটা করা আমাদের উচিত না।
দুই দিক দিয়ে এটাই মনে করে আমি তো ঠিক, কারণ সে মানা করছে কিন্তু অপর দিক দিয়ে এসে বলে আমি তো ঠিক, আমি তো ভালো ইউজ করি, সে নিজের দিক দিয়ে ঠিক, সে নিজের দিক দিয়ে ঠিক, কিন্তু একে অপরকে কেউ ঠিক মনে করছে না,
ঠিক মনে করছে না, এবং মীমাংসার মধ্যে আসছে না। রাইট,
এটাই।
আর মীমাংসার মধ্যে না আসলে এইটা কতদিন চলবে? কোনো হিসাব নিকাশ থাকে না, কতদিন যে চলতে থাকবে। তো সংসারে অশান্তি তো এভাবেই হয় আর এভাবেই শুরু হয়। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কেবলা শাইখে তরিকাত আমির আলী সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়া, ভাই বোনের সম্পর্ক নিয়ে আগামীকালকে অনেক সময় ধরে কথা বলছে, অনেক সময় ধরে ভাই বোনের সুসম্পর্ক। আজ যদি সমাজের দিকে তাকাই তো ভাই বোনের সুসম্পর্ক অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে এমনটাই দেখা যায় চতুর্দিকে। হ্যাঁ আছে, নাই এমনটা না, আছে সুসম্পর্ক, বেশিরভাগই অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যাচ্ছে ভাই বোনের সম্পর্কগুলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কী বলছেন ভাই বোনের সুসম্পর্কের ব্যাপারে? এবং হাদিসে মোবারকা দেখি আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদে কারিমা দেখি, সূরা নিসার তর্জমা যদি সম্ভব হয় আমরা কানজুল ইমান থেকে অধ্যয়ন করি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ভাই বোনের সুসম্পর্কের সম্পর্কে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি
নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।